জীবনবাণীর সকল শ্রোতাবন্ধুর প্রতি রইল আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা রাখি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ লাভ করছেন। জীবনপথে চলতে গেলে মানুষ দুটি পথের সম্মুখীন হয়, প্রশস্ত ও সংকীর্ণ পথ। প্রশস্ত পথে রয়েছে আনন্দ ও উল্লাস, সংকীর্ণ পথে রয়েছে কষ্ট, সমস্যা, যন্ত্রণা। প্রশস্ত পথে জীবনের শেষে নিয়ে যায় অনন্ত মৃত্যু যন্ত্রণা, কিন্তু সংকীর্ণ পথের শেষে পাওয়া যায় অনন্ত জীবন ও অনন্ত আনন্দ। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি সিদ্ধান্ত নিন কোন পথ আপনার জীবনের জন্য সঠিক। আপনি কি সিদ্ধান্ত গ্রহণে অপারগ? তাহলে জীবনবাণীর আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন ও আলোর পথে এগিয়ে যান। বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনি ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য শুনছেন। যদি এ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান, তবে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হল 2438-0045। আবার বলছি, 2438-0045। আমাদের মোবাইল নম্বর 9433-497235। আবার বলছি, 9433-497235। তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরোশ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা বিশ্বাস করি ঈশ্বরের অনুগ্রহে, তার করুণায়, তার আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের অনেকের কাছ থেকে পত্র পেয়েছি, তাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আজও আমাদের সঙ্গে পত্রালাপ করেননি, নিশ্চয়ই করে এই অনুষ্ঠান শোনার পর আমাদেরকে লিখে জানাবেন কেমন লাগলো অনুষ্ঠান এবং যদি কোনো প্রশ্ন থাকে তাও লিখে জানান, যেন আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি। যখন আপনি আমাদেরকে পত্র লেখেন তখন নিশ্চয় করে আপনার পুরো ঠিকানা গোটা গোটা অক্ষরে সঙ্গে সঙ্গে পিনকোড সহ লিখবেন, যেন আমরা আপনাদেরকে উত্তর পাঠাতে পারি। আমাদের ঠিকানা আপনি এই অনুষ্ঠান শেষেই জানতে পারবেন। আমি আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা সাধু জোহনের দ্বিতীয় পত্রে আমরা পাই। আজকে সাত পদ থেকে শুরু করব। সাত পদে লেখা আছে, কারণ অনেক ভ্রামক জগতে বাহির হইয়াছে, যীশুখ্রিস্ট মাংসে আগমন করিয়াছেন, ইহা তাহারা স্বীকার করে না, এই তো সেই ভ্রামক ও খ্রিস্টারি। আসুন আমরা ঈশ্বরতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। মঙ্গলে রাখুর ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি যে তুমি আমাদের সামনে তোমার অনুগ্রহ আশীর্বাদ প্রকাশ করে চলেছ এবং আজকের তোমার বাক্য আমরা পাঠ করেছি, ধ্যান করতে চলেছি। তুমি আমাদের সঙ্গে কথা বলো, আমাদেরকে তোমার সত্য জানতে বুঝতে সেই মতো জীবনে চলতে সাহায্য করো। সকল ধন্যবাদ গৌরব মহিমা আমরা তোমাকে দান করে প্রার্থনা যীশুর নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণী অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমরা সাধু জোহনের লেখা দ্বিতীয় পত্রে সাত পদে আমরা দেখি যে সাধু জোহন বলছেন, কারণ অনেক ভ্রামক জগতে বাহির হইয়াছে, যীশুখ্রিস্ট মাংসে আগমন করিয়াছেন, ইহা তাহারা স্বীকার করে না, এই তো সেই ভ্রামক খ্রিস্টারি। খ্রিস্টারি বলতে জোহন তাঁর প্রথম পত্রে বলেছেন যে তখনই অনেক খ্রিস্টারি হয়েছিল আর তা ছিল খ্রিস্টারির আত্মা। কিভাবে আমরা খ্রিস্টারির আত্মাকে চিনতে পারি? উত্তর সাধু জোহনই নিজে দিয়েছেন যে পিতাকে ও পুত্রকে অস্বীকার করে। যীশুই খ্রিস্ট ইহা যে অস্বীকার করে সে বই আর মিথ্যাবাদী কে? প্রভু যা কিছু বলেছেন, যা কিছু প্রভুর বিষয় বলে এবং ক্রুশের উপরে মৃত্যুবরণ করে মৃতদের মধ্য হতে পুনরুত্থিত দেহে মৃত্যুঞ্জয়ী হয়ে ওঠে আমাদের মুক্তির কার্য সাধনার্থে, প্রভু যীশুখ্রিস্ট যা কিছু করলেন সে সমস্ত বিষয় অস্বীকার করাটাই হল খ্রিস্টারির কার্য সাধন। সেই অস্বীকারকারী ব্যক্তি খ্রিস্টারি ও খ্রিস্টারির আত্মার কার্যকারী। শেষে এই খ্রিস্টারির আত্মা কাজ করবে, বিশ্বাস করি, একজন নয় বিশেষভাবে দুজনের মাধ্যমে, কারণ প্রকাশিত বাক্যে ১৩ অধ্যায়ে দুজনের কথা উল্লেখিত রয়েছে। এক হলো বিশেষ এক রাজনৈতিক শাসক, খ্রিস্টের শত্রু, খ্রিস্ট বিরোধী। দুই, ধর্মীয় শাসক বা নেতা, যে খ্রিস্টের অনুকরণকারী, অর্থাৎ প্রথম পশু বা রাজনৈতিক, ওই শাসক বা নেতার আরাধনাকারী হিসাবে জগৎবাসীর প্রেরণাদায়ক ও চালক। ভবিষ্যতে এই বিষয় ঘটতে চলেছে, আর এই জন্য এই খ্রিস্টারির আগমনের জন্য জগতে পথ প্রস্তুত হয়ে চলেছে, যেন ওই রাজনৈতিক ও ধর্মীয় নেতাদ্বয় উপস্থিত হলে জগৎবাসী তাদের জন্য প্রস্তুত হয়ে থাকে। আমার তো মনে হয় এখনই জগৎ প্রস্তুত হয়ে উঠেছে। শুরুতে ওই রাজনৈতিক নেতা পৃথিবীতে যে প্রতিশ্রুতি সহ কাজ আরম্ভ করবে তার মধ্যে প্রথম ৩.৫ বছর ভালো ভালো কাজগুলো করে চলবে, কিন্তু এই ভালো কাজের পরিকল্পনা স্থায়ী নয়, এক শোচনীয় পরিণামকে তৈরি করে তুলবে যা হরমাগিদন যুদ্ধের সূচনা দেবে ও পরবর্তী ৩.৫ বছর স্থায়ী হবে এই পৃথিবীতে রাজত্বকরণার্থে খ্রিস্টের আগমনের পূর্ব পর্যন্ত। সেই সময় একটাই ধর্ম প্রতিষ্ঠিত থাকবে, আর এখন হতে সেইভাবেই সমস্ত ঘটনা এগিয়ে চলেছে। সেই বিশ্বব্যাপী যে ধর্ম সকলে একটা চিন্তাধারা সম্পন্ন হয়ে উঠবে, এমন ধর্ম যা কিছুই বিশ্বাস করে না, তাদের পরস্পর সম্মিলিত হওয়ার কিছু থাকবে না। আমাদের মধ্যে বিচ্ছিন্নতা আনয়নের বিষয় হতে আমি দূরে থাকতে চাই। আমাদের লোককে একতাবদ্ধ হয়ে থাকার মতো কিছু থাকবে না সেদিন। ছোট্ট একটা গল্প মনে পড়ে যায়। একসময় একটা ছোট্ট ছেলে পথ ধরে এগিয়ে চলেছিল জঙ্গলের পথে একটা ছাতা নিয়ে। পথে দেখা হলো এক হাতির সঙ্গে। হাতিটা জিজ্ঞাসা করলো, কোথায় চলেছ? ছেলেটা উত্তরে জানালো, আমি কোথাও যাচ্ছি না। হাতিটি তার উত্তরে বলেছিল, বেশ, আমারও বিশেষ যাওয়ার কোথাও নেই, তাহলে তোমার সঙ্গেই চলি। এই হলো আজকের ঐক্য। যাদের যাওয়ার কোনো লক্ষ্য নেই, নেই কোনো স্থিরতা, কিন্তু বিশ্বাস তারা করে না, তারাই একত্রিত হয়। এমন লক্ষ্যবিহীন দল হতে, বিচ্ছিন্ন থেকে স্থির লক্ষ্যে এগিয়ে চলার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। লক্ষ্যবিহীন দলের একতা হতে আমরা পৃথক থাকি। এই ভ্রামক বা প্রবঞ্চক খ্রিস্টারির আগমনই পরিশেষে ঘটবে, একজন রাজনৈতিক নেতা হিসাবে, অপরজন ধর্মীয় নেতা হিসাবে। সাধু জোহন বলছেন, অনেক ভ্রামক জগতে বাহির হইয়াছে। সেই সময় খ্রিস্টের শুভবার্তা চারিদিকে ছড়িয়ে পড়ছিল, ধর্মীয় অনুষ্ঠানগুলো প্রতিপালিত অনুসৃত হয়ে চলেছিল, প্রচারিত বাণী কাজ করে চলছিল, আর ওই বাণীর বা ওই শুভবার্তার কোনো নড়চড় করেনি। এমন সময় আমরা দেখি নস্টিক ধর্মীয় সম্প্রদায় কতগুলো দলে বিভক্ত হয়ে গিয়েছিল। তাদের মধ্যেই ছিল একটা দল, সেরিন্থিয়ান নস্টিক দল, যা ইফিসের সেরিন্থাস নামের নেতার পশ্চাৎগামী ছিল। ইফিস মণ্ডলীর পালক সেই সময় ছিলেন জোহন। তিনি খ্রিস্টের উপদেশের বিরোধী অন্য কোনো নেতার বা কোনো মতবাদের পশ্চাৎগামী হতে ইচ্ছুক ছিলেন না। অতএব জোহন সেই দৃষ্টিভঙ্গিতে এই পত্রের অবতারণা করলেন। ওই সেরিন্থিয়ান নস্টিক মতবাদে এই বিশ্বাস ছিল যে যীশু এবং খ্রিস্ট দুটি পৃথক ব্যক্তিসত্তা। ঐশ্বরিক শক্তি যীশুর বাপ্তিস্মের সময় যীশুর উপরে নেমে এসে ক্রুশীয় অবস্থা পর্যন্ত তাকে বহন করেছে এবং ক্রুশের উপরেই যীশুর সমাপ্তি। আবার ওই নস্টিক ধর্ম সম্প্রদায়ের মধ্যবর্তী আর একটা দল ডোসেটিক নস্টিক, যারা প্রভু যীশুর রক্তমাংসের দেহে বাস্তবতাকে অস্বীকার করে, তারা বলে প্রেরিতেরা ওই রকম ধারণা করে এবং বলে থাকে যে তারা যীশুকে দেখেছে, প্রকৃত পক্ষে কিন্তু তারা যাকে দেখেছে সে যীশু নয়, সে শুধু একরকম চেহারার এক ব্যক্তি মাত্র। এমন কত না প্রকৃত ধর্মমতের বিরোধী মতবাদ বিভিন্ন দল তাদের বিভিন্ন নেতাদের অনুসরণে প্রকাশ করে। এই জন্যই সাধু জোহন তার প্রথম পত্রে বলেছেন, যা আদি হইতে ছিল, যা আমরা শুনিয়াছি, সচক্ষে দেখিয়াছি, নিরীক্ষণ করিয়াছি এবং স্বহস্তে স্পর্শ করিয়াছি, সেই জীবন প্রকাশিত হইলেন। তাই তিনি বলেন, আমরা সাক্ষ্য দিতেছি, আমাদের কাছে তিনি প্রকাশিত হলেন। অর্থাৎ জীবন্ত ঈশ্বর, স্বর্গের ঈশ্বর রক্তমাংসের দেহে তাদের কাছে প্রকাশিত হয়েছিলেন, এই কথাই জোহন জানালেন, সাক্ষ্য দিলেন। এরপরে যিহুদীদের একটা দল এবং পরে প্রায় 967 জনের এক ধর্মোন্মত্ত দল ও খ্রিস্টীয় শিক্ষার বিরোধিতা করেছিল। জোহন এখানে যা কিছু বলছেন সে সমস্তই আজকের দিনেও বিশেষ গুরুত্বপূর্ণ, যে অনেক ভ্রামক বা ভ্রান্তকারী জগতে প্রবেশ ঘটেছে। সাধু জোহন এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন যে চলতে হবে খ্রিস্টের আজ্ঞা অনুযায়ী, যেন বিশ্বাসী ভাই বোনদের মধ্যে প্রেমেতে চলে ঈশ্বরের সন্তান হিসাবে তারা সাক্ষ্য তুলে ধরতে পারে। তার সতর্কবাণী এই জন্য যে খ্রিস্ট বিশ্বাসী আজ এমন এক বিপদসংকুল পথ দিয়ে এগিয়ে চলছে এবং তাদেরকে চলতে হবে, যে পথের একদিকে রয়েছে ভয়াবহ জঙ্গল, যেখানে রয়েছে সুন্দর ভয়ঙ্কর জীবজন্তুর বাস ও তার গহন অন্ধকার এবং প্রকৃতির এক ভয়াল সুন্দরতা, তা হল উদার নীতি ও বিপদগামিতা, প্রকৃত ধর্মপ্রদেশের বিরূপ নীতিগুলো। আর অপরদিকে রয়েছে প্রকৃতির আর এক ভয়াবহ সুন্দর রূপ নিয়ে বিছে ও সাপের বিষাক্তভাবে পূর্ণ শুষ্ক প্রান্তর মরু অঞ্চল। সেখানে রয়েছে শিক্ষাপদেশের মৌলিকতাই শুধু, খ্রিস্টীয় প্রেমের শূন্যতা। খ্রিস্টীয় জীবনের পথে তাহলে আমাদের সেই উদার নীতি হতেও যেমন দূরবর্তী থাকতে হবে, তেমনি দূরবর্তী থাকতে হবে ওই কঠোরতার প্রেমশূন্য অবস্থা হতেও। জঙ্গল ও প্রান্তরময় মরুভূমি উভয় অঞ্চল হতেই আমাদের সতর্কতা রক্ষা প্রয়োজন। সাধু জোহন প্রথম পত্রে তাই বলেছেন, যে কেহ ধর্মাচরণ না করে এবং যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে সে ঈশ্বরের লোক নয়। প্রেম ও ধর্মাচরণ উভয়ই ঈশ্বরের সন্তানের মধ্যবর্তী দুটি প্রকাশ। যারা খ্রিস্ট বিশ্বাসী নয়, যারা ভ্রান্তকারী ভ্রামক, খ্রিস্টের মধ্যবর্তী ঐশ্য মহিমার অস্বীকারকারী, তাদের হতে আমাদের সাবধান হয়ে থাকতে হবে। সাধু জোহন বলেছেন যে খ্রিস্টের ঈশ্বরত্ব অস্বীকারকারী কখনোই ঈশ্বরের সন্তান নয়। হতে পারে আপনি ধার্মিক, তাই বলে আপনি খ্রিস্ট বিশ্বাসী নন। মনে রাখবেন, খ্রিস্ট বিশ্বাসী বলতে বোঝায় খ্রিস্টের অনুসরণকারী, খ্রিস্টে বিশ্বাসী। খ্রিস্টের পবিত্র নিষ্কলঙ্ক জন্ম, তাঁর মধ্যস্থিত ঈশ্বরত্ব, অলৌকিক জীবন এবং ক্রুশের উপরে তাঁর মুক্তিযোগ্য সাধন, যতক্ষণ না আপনি আমি পূর্ণরূপে বিশ্বাস করি ততক্ষণ আমরা খ্রিস্টের অনুগামী হতে পারি না। আট পদে আসতে চাই আমি। সাধু জোহনের দ্বিতীয় পত্র থেকে আলোচনা করছি। আট পদে লেখা আছে, আপনাদের বিষয়ে সাবধান হও, আমরা যাহা সাধন করিয়াছি তাহা যেন তোমরা না হারাও, কিন্তু যেন সম্পূর্ণরূপে পুরস্কার পাও। আপনি যখন বিপদগামী মানুষের সঙ্গে মেশেন, চলেন, ফেরেন, কথাবার্তা বলেন, আপনার প্রাপ্ত পরিত্রাণকে কিন্তু হারিয়ে ফেলবেন না। এ কথা আমাদের সুস্পষ্টভাবে ও সুদৃঢ়ভাবে বোধগম্য করা প্রয়োজন। আমাদের প্রাপ্ত সত্য উপদেশ নিজেদেরকে স্থির রাখতে হবে এবং নিজেদেরকে চিনে সেই সংসর্গ হতে দূরে থাকতে হবে, যে সংসর্গ খ্রিস্টের ঈশ্বরত্বকে অস্বীকার করে। যদি নিজেদেরকে রক্ষা করতে না পারি, যদি নিজেদের প্রাপ্ত সত্য উপদেশ অভিষেক হারিয়ে ফেলি, তাহলে হারিয়ে ফেলবো আমাদের পুরস্কারও। এমন বিশ্বাসী ভবিষ্যতে ঈশ্বরতে কোনো পুরস্কার আশা করতে পারেন না। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী তাঁর জীবনে এগিয়ে চলেন পুরস্কারের প্রতি দৃষ্টি রেখে। কেউ দৌড়ায় না পুরস্কার পাব না বলে, পুরস্কারের জন্যই দৌড়ায়। তাই ইহজীবনের শেষে বিশ্বাসী শুনতে পায়, ঈশ্বরতে বেশ উত্তম বিশ্বস্ত দাস, তুমি আপন প্রভুর আনন্দে সহভাগী হও। প্রেরিত পৌল তাঁর ইহজীবনের শেষ ভাগে বলতে পেরেছিলেন, আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি, এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে। প্রভু সেই ধর্মময় বিচারকর্তা, সেদিন আমাকে তাহা দিবেন। সাধু পৌলের লেখা তিমোথিয়ের প্রতি দ্বিতীয় পত্রে চারের অধ্যায় সাত আট পদের এই উক্তি লক্ষ্য করে তাঁর জীবনকে পাঠ করে বুঝতে পারি, তাঁর জীবিতকালে তিনি এ বিষয়ে নিশ্চিত ছিলেন না। কারণ তিনি বলেছেন যে তিনি খ্রিস্টের উপস্থিতির সম্মুখবর্তী থেকে অনুমোদিত বা খ্রিস্টের দ্বারা নিন্দিত হতে চান না। এই কারণে খ্রিস্টের জন্য নিন্দিত হয়েছেন খ্রিস্টের উদ্দেশ্যে তাড়িত ও নিন্দিত। আর এই জন্য আমাদেরকেও তেমনই সতর্ক থাকতে হবে, যেন কোনো প্রবঞ্চক বা ভ্রান্তকারীর দ্বারা আমরা গৃহীত বা লুণ্ঠিত না হই, প্রভু হতে পুরস্কার লাভে বঞ্চিত যেন না হই। এই জন্য এই সতর্কতামূলক বাণী আমাদের খুবই প্রয়োজনীয়। নয় পদ লক্ষ্য করুন, লেখা আছে, যে কেউ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে সে ঈশ্বরকে পায় নাই, সেই শিক্ষাতে যে থাকে সে পিতা ও পুত্র উভয়কে পাইয়াছে। আমরা লক্ষ্য করি অগ্রে চলা কথাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে তাদের নিজেদের সম্পর্কে ধারণা থাকে যে তারা বিশেষ সাধু সন্ত ধরনের, বাকিজনদের বিষয় তারা নিকৃষ্ট ধারণাই পোষণ করেন। তাদের দৃষ্টিভঙ্গিতে তাদের মধ্যে যে ধার্মিকতাগুলো রয়েছে, বাকিদের মধ্যে সে সমস্তের অভাব রয়ে গিয়েছে। অন্যদের হতে নিজেদেরকে তারা উচ্চ মার্গের অবস্থানকারী হিসাবে ভাবে, অথচ খ্রিস্টের শিক্ষা যে তাদের মধ্যে নেই তা বোঝা যায় তখন, যখন দেখা যায় তাদের ভাইদের বা বিশ্বাসীবর্গকে তারা প্রেম করতে পারে না। যাদের উপরে তাদের হীন দৃষ্টি, যাদের প্রতি তাদের উপেক্ষা, বা যাদের সম্পর্কে পশ্চাৎগামী ধারণা তারা পোষণ করে, তারা কিন্তু খ্রিস্টের ঈশ্বরত্বে বিশ্বাসী, খ্রিস্টের পবিত্র নিষ্কলঙ্ক জন্ম, ক্রুশি ও মৃত্যুতে যথার্থ বিশ্বাসী। অতএব সেই নিজেদের সম্পর্কে উচ্চ ধারণা পোষণকারীরা নিজেদের বিষয় ভাবে, তারা অগ্রে চলার ব্যক্তি। আমি মনে করি তারা অগ্রে চলছে বটে, কিন্তু খ্রিস্টের শিক্ষায় না চলার ব্যক্তি। তাদের প্রাপ্ত শিক্ষার পরিচয় পাই তাদের মধ্যে যে তারা ঈশ্বরকে পায়নি। তাদের জীবনের সিদ্ধান্ত হল ঈশ্বর তাদের মধ্যে মৃত। কিন্তু প্রিয় শ্রোতা বন্ধু, জানবেন ঈশ্বর মৃত নন, তারা মৃত। তাদের সমগ্র আচার ব্যবহারে স্বভাবের কথা এই প্রকাশ করে যে তারাই জীবিত, তাদের মধ্যে ঈশ্বর মৃত। খ্রিস্টের শিক্ষা তাদের মধ্যে নেই। লেখা আছে, সেই শিক্ষাতে যে থাকে সে পিতা ও পুত্র উভয়কে পাইয়াছে। খ্রিস্টের শিক্ষা যার মধ্যে থাকেন সে পিতাকে পায়, পিতা তার মধ্যে আছেন। আপনি যদি খ্রিস্টের শিক্ষায় থাকেন তাহলে ঈশ্বর আপনার মধ্যে থাকেন, আর পুত্র খ্রিস্ট আপনার মধ্যে রয়েছেন। তা জানা যায় কিভাবে? কেননা খ্রিস্টের মাধ্যমে আপনি পিতার কাছে এসেছেন। কিভাবে খ্রিস্টের মাধ্যমে পিতার নিকটবর্তী হই আমরা? খ্রিস্টের সেই অদ্ভুত বিস্ময়কর অনন্ত অনুগ্রহের দ্বারা। খ্রিস্টের শিক্ষাতে থাকি ও চলি, তবেই তা সম্ভব। এই যে থাকা কথাটা, তা এক স্থায়ী অবস্থাকে বোঝায়। যোহন বা সাধু যোহন সেই কথাই বলছেন যে যদি কেউ খ্রিস্টের শিক্ষাতে থাকে, অর্থাৎ খ্রিস্টের শিক্ষায় জীবন ধারণ করে, জীবনযাপন করে, চলে, কোনো অবস্থাতেই ওই স্বভাবগুলোর পরিবর্তন না হয় বা খ্রিস্টের শিক্ষাতে জীবনযাপনে কোনো পরিবর্তন না আসে, তবে তা হলো তার খ্রিস্টেতে অবস্থান করা বা থাকা। এবং এই থাকার বা অবস্থান করার জন্য সেই ব্যক্তি খ্রিস্টে থাকে, ও খ্রিস্টে থাকার ফলে, খ্রিস্টকে পাওয়ার ফলে সে পিতাকেও পায়। দশ পদ পাঠ করছি, যদি কেউ সে শিক্ষা না লইয়া তোমাদের কাছে আইসে, তবে তাহাকে বাটিতে গ্রহণ করিও না এবং তাহাকে মঙ্গল হোক বলিও না। বাক্যটি খুবই বলিষ্ঠ এবং এক দৃঢ় সংকল্পভাবের পরিচয় দেয়। আমাদের পত্রটার গোড়ার দিকে খেয়াল করা প্রয়োজন, সেখানে লেখা আছে মনোনীতা মহিলা। হতে পারে আতিথেয়তা বা সেবা কার্যের যে কোনো দিকে তিনি মণ্ডলীতে উদ্যোগী ছিলেন। এই পর্যন্ত অতিথি পরায়ণতায় তার যে বদান্যতা, তারও পরিচয় পাওয়া যায়। আমরা দেখি যে কিছু নস্টিক সম্প্রদায় ভুক্ত লোকের আগমন সেই সময় ঘটেছিল এবং তিনি তাদেরও আতিথেয়তা করেছিলেন। আর তারপর কিছু ভুল বুঝতে পেরে পত্র লিখেছিলেন তিনি সাধু জোহনকে, এ অমত অবস্থায় কি করণীয় বলুন। এমন ব্যক্তির আতিথেয়তা করা কি সঙ্গত? অথচ অতিথি সৎকারের কর্তব্য যদি পালন না করে তাদের প্রতি বিমুখ হন, তা কি শোভনীয়? এই সমস্ত বিপদগামী ভ্রান্ত ও খ্রিস্টের অনুসরণকারীর ছদ্মবেশী খ্রিস্টের ঈশ্বরত্বের অস্বীকারীদের প্রতি কিরকম আচার ব্যবহার করণীয়? তাদের কি গৃহের অভ্যন্তরে আমন্ত্রণ জানাতে পারেন কি ওই মহিলা? এই ছিল প্রশ্ন। আমরা জানি যে সেকালে রোম সাম্রাজ্যের কালে কোনো বড় বা বিশেষ পান্তশালার ব্যবস্থা ছিল না। সাধারণত যারা অন্যান্য দেশে আশ্রয় নিত, কিছু সময়ের জন্য উপস্থিত হতো, তাদের নিজের নিজের বিছানা বা মাদুর নিয়ে যেতে হতো, যেখানে শোয়ার প্রশস্ত জায়গাও তারা পেত না। মাথার দিকে, পায়ের দিকে, দুপাশে অন্যান্য যাত্রীরা শুয়ে থাকত। অতএব আপন পরিচিত ব্যক্তিদের গৃহেই তাদের আরামদায়ক অবস্থা তারা লাভ করত। বিশেষ করে ধর্মীয় সংগঠনের লোকেরা তাদের বিশ্বাসীদের বাড়িতে আশ্রয় নিত। এই ছিল তখনকার মণ্ডলীর অবস্থা। মনে করুন, সাধু পৌল যেমন আকিল্লা প্রিসিল্লার বাড়িতে কিছুকাল আশ্রয় নিয়েছিলেন যখন তিনি করিন্থে গিয়েছিলেন, কিন্তু আজকের দিনে ঈশ্বরের লোক বিভিন্ন দেশ বিদেশে গিয়ে কারো বাড়িতে উঠতে দ্বিধা করেন, কারণ হয়তো পর্যাপ্ত জায়গা ও স্বাধীনভাবে শাস্ত্রপাঠ প্রার্থনার অভ্যাসের সুযোগ কারো বাড়িতে বিশেষ পাওয়া যাবে না। সেই কারণে হয়তো বাড়ির লোকেরা সকলে পছন্দ নাও করতে পারে, হয়তো আশ্রিত ব্যক্তি সেখানে সহজ নাও মনে হতে পারে, বা বাড়ির অবস্থা আপত্তিজনক থাকতে পারে কোনো কারণে। আবার এমনও লক্ষ্য করা যায়, বিশ্বাসী তার কত অসুবিধাতেও তার অন্তরে ঈশ্বরের প্রতি প্রেম বশত ঈশ্বরের লোকদের জন্য যথাসাধ্য আতিথেয়তা করে থাকেন। ঈশ্বরের সেবকগণ এমন বাড়িতে পূর্ণ আনন্দ ও ঈশ্বরীয় সহভাগিতা লাভ করে সহজ হয়ে ওঠেন। এই অতিথি পরায়ণা মহিলা ওই ভ্রান্ত শিক্ষকদের আতিথেয়তা করার বিষয়ে প্রশ্ন তুলে সাধু জোহনকে পত্র লেখায় সাধু জোহন উত্তরে জানালেন যে যদি কেউ সেই খ্রিস্টীয় শিক্ষা ব্যতি রেখে তাদের কাছে আসে, তবে তাদের বাড়িতে আমন্ত্রণ জানানো এমনকি তাদের মঙ্গলবাদ জানানো উচিত নয়। আর সেই সঙ্গে আজকের দিনও সবার জন্য সাধু জোহন সেই চেতনামূলক বাক্য দিয়ে হুঁশিয়ারি করে দিয়েছে দেখছেন। ১১ পদ দেখি, কেননা যে কেউ তাহাকে মঙ্গল হোক বলে সে তাহার দুষ্কর্ম সকলের সহভাগী হয়। দক্ষ করুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এমন ভ্রান্ত শিক্ষকদেরকে বাড়িতে আমন্ত্রণ জানানো হলো তাদেরকে সমর্থন করা, আর তাদেরকে সমর্থন করার অর্থ হলো তারা যে কাজ করে সেই কুকর্মের ভাগী হওয়া। একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আপনাকে আমাকে সেই অধিকার দেওয়া হয়েছে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে বা যাচাই করে দেখি এবং সেই ভ্রান্ত শিক্ষা ও ভ্রান্ত শিক্ষকতে সতর্ক ও দূরবর্তী থাকি। সেই ভ্রান্ত শিক্ষার বৃদ্ধির জন্য যা কিছু করব ঈশ্বর তার জন্য আমাদের তার ভাগী করবেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আসুন আমরা খ্রিস্টের শিক্ষার অনুগামী নয় এমন ব্যক্তিদের হতে দূরে থাকি। ঈশ্বর তার নির্দেশ দ্বারা আপনাকে চালান। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আমাদের ঠিকানা হল জীবনবাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 734। আর আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, জিপিও বক্স নম্বর 87, শিলিগুড়ি 1। আবার বলছি, জীবনবাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আরেকটি ঠিকানা হল জীবনবাণী, জিপিও বক্স নম্বর 87, শিলিগুড়ি 1। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438-0045, 2438-0045। এবং আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433-497235। আবার বলছি, 9433-497235। নিয়মিত জীবনবাণীর অনুষ্ঠান শুনতে থাকুন। আজকের সময় এখানেই শেষ। বিদায় নিচ্ছি, নমস্কার।